আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব।
কি রে ভাই, চলুন, ফার্স্ট পার্টি কি ছিল
না পারিয়ে
কখন গেল?
ভাইরা চেহারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে আজকে আমাদের যে এপিসোড, সে এপিসোডের নাম পাটুরিঘাটের শ্মশান। আশা করছি এই পাটুরিঘাটের শ্মশান আপনাদের যথেষ্ট আনন্দ দেবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা উপভোগ করবেন। আর এই শ্মশানের যে সমস্ত কাহিনী রয়েছে, যে সমস্ত ঘটনা রয়েছে, সে সমস্ত ঘটনা সম্পর্কে আপনারা জেনে বিস্তর আনন্দ পাবেন। আমাদের সামনেই আসছে ফেব্রুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস মহান ভাষা আন্দোলনের মাস। ফেব্রুয়ারি মাস আসলেই আমাদের পলাশ শিমুল যেমন ফোটে, ঠিক সেইভাবেই 14 তারিখে ভালোবাসা দিবস আর সেদিনই ভূত ডট কমের জন্মদিন। আর এইবার আমরা পূর্ণ করব 6 বছর। আমরা চাচ্ছি 2 মিলিয়নের এক বিশাল পরিবার হতে, এবং ফেসবুকেও আপনারা যেমন সাড়া দিচ্ছেন তেমনই সাড়া দিচ্ছেন ইউটিউবে, সেজন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই কারণেই আমাদের বারবার ফিরে আসার সাহসটা হচ্ছে। আজকেও যেমন রবিবারে আমরা ফিরে এসেছি নতুন ঘটনা নিয়ে। কোনো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় যাব, তবে তার আগে কিছু কমেন্ট পড়ে ফেলতে চাই। যারা কমেন্ট লিখছেন তারা সব অবশ্যই মেসেজের সাথে আগে নামটা লিখবেন, কারণ নামটা পড়তে খুব সমস্যা হয়ে যায় না হলে। কাজী মমিন দুবাই থেকে শুনছেন আমাদেরকে, সানিকা পাড়া ময়মনসিং থেকে শুনছেন আরাফাত, আমাদের সাথে আছেন দুবাই থেকে রাকিন, আমাদের সঙ্গে আছেন রায়হান নেত্রকোনা থেকে, নুরশি আছেন নোয়াখালী থেকে, ঘাটাইল থেকে আছেন বাঁধন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও তুষার সৌদি আরব থেকে, মালয়েশিয়া থেকে রিসান, আমাদের সঙ্গে আছেন চুয়াডাঙ্গা থেকে রিয়াদ, সৌদি আরব থেকে মিসবা, রাজশাহী থেকে ফরহাদ, উত্তরা থেকে রুবেল, আর এছাড়াও আছেন শান্ত মিরপুর 12 থেকে, একইভাবে সাবার থেকে রিফাত আছেন আমাদের সঙ্গে, আছেন শান্ত মিরপুর 12 থেকে, আবারও পড়লাম রাজবাড়ি থেকে রূপম আমাদের সাথে লিখছেন, আমাদের সাথে আছেন ঢাকা থেকে, নামটা পড়তে পারলাম না, মহাশরফ আছেন নোয়াখালী থেকে, নারায়ণগঞ্জ থেকে আছেন তামান্না মুখার্জি, সুদেব মুখার্জি আছেন মংলা থেকে, অনিক আছেন নরসিংদী থেকে, মেহেরপুর আছেন গোয়ালপুর থেকে, প্রীতি শুনছেন ময়মনসিংহ থেকে, এছাড়াও মোল্লা শুভ আমাদের শুনছেন মতলব দক্ষিণ থেকে, আর মিরপুর থেকে শুনছেন আমাদেরকে রাজু, মানিকগঞ্জ থেকে শুনছেন আমাদেরকে, নাম পড়তে পারলাম না, রাজশাহী থেকে নাম পড়তে পারলাম না। আপনারা নামটা যদি কমেন্ট পড়তে চাই আমি এরকম মনে করেন, তাহলে কমেন্টের সাথে অবশ্যই নামটা প্রথমে লিখতে হবে। গোপালগঞ্জ থেকে শিহাব আমাদের সঙ্গে আছেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে আরিয়ান আমাদের সঙ্গে আছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপাতত আমরা ঘটনায় যাব এবং আশা করছি যে আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের প্রথম ঘটনা।
ভয়ের আরেক নাম ভূত.com with Russell.
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। এইবার যে ঘটনাটি পড়ব সেই ঘটনাটির শুরুতেই যিনি পাঠিয়েছেন তার নাম দেখতে পাচ্ছি, রবিউল হাসান রায়হান। তারপরে তিনি তার ঠিকানা দিয়েছেন চট্টগ্রাম, এরপরে তিনি ফোন নম্বর উল্লেখ করেছেন, আমি সেটা পড়ছি না। তারপরে তিনি বলছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি বরাবরের মতোই ভালো এবং সুস্থ আছেন। আমি সেই 2013 সাল থেকে আপনার সুনিয়মিত শুনতাম। আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে আপনার কাছে শেয়ার করতে চাই। সরাসরি ঘটনায় চলে যাই। 2017 সালে আমি ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন শেষ করে ঢাকায় আসি চাকরির জন্য, এবং গাজীপুরের কাশিমপুরে তুরাগ নদীর পাশেই একটা ওয়াশিং ফ্যাক্টরিতে আমি জয়েন করি। যেহেতু ওয়াশিং ফ্যাক্টরি ছিল তাই ডে নাইট শিফটে ডিউটি করা লাগত। প্রথম যেদিন জয়েন করি সেদিন আমি পুরো ফ্যাক্টরি ঘুরে ঘুরে দেখছিলাম। প্রথমে বলে রাখি, ফ্যাক্টরির 2টা বিল্ডিং ছিল, একটি অ্যাডমিন বিল্ডিং আর একটি প্রোডাকশন বিল্ডিং, দুটোই ছিল চারতলা। আমি সেদিন প্রোডাকশন বিল্ডিং এ ঘুরছিলাম, যেহেতু ট্রেনিং পিরিয়ড ছিল তাই আমার তেমন কোনো কাজ ছিল না। একসময় ঘুরতে ঘুরতে আমি ছাদে চলে যাই। জীবনের প্রথম চাকরি এবং সব জায়গায় যেহেতু যাওয়ার অ্যাক্সেস ছিল তাই আমি বিকেলের দিকে ছাদে চলে গেলাম। ছাদে ওঠার চারটা শ্রেণী ছিল, পশ্চিম দিকে দুইটা এবং পূর্ব দিকে দুইটা। আমি পূর্ব দিকের শ্রেণী দিয়ে উঠতে উঠতে ছাদে উঠে পুরো ছাদটা দেখছিলাম। একটা সময় আমি দেখলাম অ্যাডমিন বিল্ডিং এর ছাদে একটা পাঞ্জাবি পরা লোক দাঁড়িয়ে আছে এবং বিড়বিড় করে দেয়ালের দিকে তাকিয়ে কথা বলছে। আমি দেখার সাথে সাথে রেলিং এর দিকে এগোতে থাকি। আমি যতবার এগোতে থাকি আমার কেন যেন মনে হচ্ছিল অ্যাডমিন বিল্ডিংটা সহ লোকটা ঠিক ততখানি আমার থেকে সরে যাচ্ছে, অথচ দুই বিল্ডিং এর মাঝামাঝি দূরত্ব প্রায় 12-13 ফিটের মতো। আমি লোকটার চেহারা ভালো মতো বোঝার জন্য লোকটাকে এই ভাই বলে ডাক দিয়েছিলাম। হঠাৎ করে লোকটা আমার দিকে তাকিয়ে একটু মুচকি হাসি হেসে দেয়ালের ওপারে চলে গেল। আমি কিছুটা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে আবার নিচে নেমে গেলাম। ঘটনাটি স্বাভাবিক চিন্তা করে আমি মাথা থেকে বাদ দিয়ে দিলাম। যেহেতু আমি সেফটি ডিপার্টমেন্টে ছিলাম তাই কয়েকদিন পরে ফায়ার এক্সটিংগুইশার্স চেক করতে করতে আবারও ছাদে চলে যাই এবং ছবি তুলতে থাকি সবগুলোর। ছাদে হঠাৎ করে দেখি পশ্চিম দিকের ঠিক সিঁড়ির ওখানে ওই পাঞ্জাবি পরা লোক সিজদার মতো করে আছে, কিন্তু পুরোপুরি সিজদার না দিয়ে মাথাটা ডানে বামে নাড়াচ্ছে এবং খুবই দ্রুত। আমি দেখে কিছুটা অবাক হয়ে লোকটির কাছে এগোতে থাকি, ডাক দিতে থাকি, এই ভাই। কিছুদূর এগোতেই হঠাৎ করে ধোঁয়ার মতো লোকটা আমার চোখের পলকে গায়েব হয়ে যায়। আমি চিন্তা করছিলাম হয়তো সিঁড়ি দিয়ে নেমে গেল। সেদিন আমি পাঞ্জাবি পরা কোনো লোককে ফ্যাক্টরির ভেতরে দেখলাম না। এমনকি আমি সিকিউরিটির লোকদের জিজ্ঞেস করেছিলাম পাঞ্জাবি পরে কে আসে এবং কোথায় জব করে, তারাও কোনো উত্তর দিতে পারেনি। এরপর আমিও মনের ভুল ভেবে বিষয়টাকে বাদ দিয়ে দিলাম। এর তিন দিন পর অডিট ছিল, আমি ইন্টারনাল অডিট করছিলাম অ্যাডমিন বিল্ডিং এ, আমি সহ অ্যাডমিনের এক ভাই। অ্যাডমিনের ছাদে ওঠার জন্য আমি যখন ভাইকে বললাম, উনি বললেন 2 বছর আগে অ্যাডমিনের বিল্ডিং এ মেইনটেন্যান্সের এক লোক কাজ করতে গিয়ে নিচে পড়ে মারা যায়। সেফটি না মেনে সে ছাদে এসির কাজ করছিল। এরপর থেকে অ্যাডমিনের ছাদ তালা দেয়া থাকে এবং এসি সবগুলো ছাদ থেকে নামিয়ে ইটিপি একটা দোতলা বিল্ডিং এর পাশে সেট করে দেয়া হয়েছে। আমি ওনাকে বললাম যে লোকটা মারা গিয়েছে, উনি কি হুজুর টাইপের নাকি? অ্যাডমিন বললেন, হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? আমি কিছু বলিনি, মনের ভয় চাপিয়ে রেখে এরপরে ঘটনাটা ভুলতে বসেছিলাম। এর কয়েক মাস পরে অ্যাডমিন বিল্ডিং এর ল্যাবে আমি কাজ করছিলাম। পিসিতে রাতের বেলা প্রায় 9টা বাজে। তখন বলে রাখি ল্যাব ছিল একদম কোনায় এবং ওই ফ্লোর ছিল সিকিউরিটিদের ড্রেস চেঞ্জ করার এরিয়া। ল্যাবের দুই পাশেই ছিল দরজা, দুটোই এক্সিট ডোর, একটা সবসময় বন্ধ থাকে একটা খোলা, যেটা বন্ধ থাকে সেটা তালা মারা। বলে রাখি ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার দরজাগুলো ধাক্কা মেরে খুলতে হয় এবং খুবই ভারী, বাতাসে খোলার মতো না, এবং একদিক থেকে খোলা যায় অন্যদিক থেকে তালা মারা, অর্থাৎ আপনি বের হতে পারবেন কিন্তু ঢুকতে পারবেন না। সেদিন রাতে আমি পিসিতে কাজ করার সময় হঠাৎ আমার শরীর ভারী হতে থাকে। আমি মনে করছিলাম হয়তো আমি ক্লান্ত তাই একটু চোখ বন্ধ করে জাস্ট হেলান দেব। সেই সময় একটা জোরে শব্দ করে ওই লক করা দরজাটা ধাম করে খুলে দেয়ালে বাড়ি খেল। আমি ভয়ে দাঁড়িয়ে গেলাম এবং সেদিকে তাকিয়ে দেখলাম কিছুই নেই। আমি তাড়াতাড়ি দরজার দিকে এগিয়ে গিয়ে দেখি আসলেও কিছু নেই। দরজাটা বন্ধ করে আমি পেছনে ঘুরতে যাব, সেই সময় আমি যে চেয়ারে বসে আছি সেই চেয়ারে ওই লোকটাকে দেখলাম বসে আমার দিকে তাকিয়ে আছে। আমি সেই সময় কি করব বুঝতে পারছিলাম না। একে তো দরজার ভয়, দ্বিতীয়ত এই লোকটা, ল্যাবে এসি চলছিল 16-তে। আমি তখন ঘামতে শুরু করে দিয়েছি। আমি মনে হচ্ছে বোবার মতো প্রায় 3-4 মিনিট লোকটার দিকে তাকিয়েছিলাম, কোনো নড়াচড়া করতে পারছিলাম না। মনে হচ্ছে আমার শরীর 1000 কেজির মতো ভারী এবং আমি ভয়ে ঘামছিলাম। আমি চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করলাম কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না, আর ওই লোকটা কোনো পলক ফেলা ছাড়া চেয়ারে বসে আমার দিকে তাকিয়ে আছে। আমার কাছে আসছে না, আমাকে কিছুই করছে না, জাস্ট তাকিয়ে আছে। এমন সময় হঠাৎ এক সিকিউরিটি ল্যাবের দরজা বন্ধ করার জন্য দরজা খুলল আরেকটা, আর সাথে সাথে লোকটাও চেয়ারে নেই। আমি সাথে সাথে দাঁড়ানো থেকে নিচে পড়ে গেলাম। মনে হচ্ছে হঠাৎ কেউ আমাকে চেপে ধরে নিচে ফেলে গায়েব হয়ে গেল। তখন জ্ঞান হারিয়ে ফেললাম, কতক্ষণ এমন ছিলাম জানি না। পরে আমি দেখলাম আমি ফ্যাক্টরির বেডে শুয়ে আছি, আমার পাশে আমার এক কলিগ। আমি উঠে জিজ্ঞেস করলাম কি হল, সে আমাকে বলল সিকিউরিটি আমাকে মেডিকেলে নিয়ে এসেছে। তখন রাত বাজে প্রায় দুইটার মতো। বলে রাখি আমাদের ছিল শিফটিং ডিউটি, দুপুর দুইটা থেকে রাত দশটা, আরেকটা দশটা থেকে সাতটা। আমি ছিলাম সকালের ডিউটিতে, অর্থাৎ দুইটা থেকে দশটা। যেহেতু ল্যাব বন্ধ থাকে, কোনো কাজ থাকে না, তাই সিকিউরিটি রাত প্রায় বারোটার দিকে এসে অ্যাডমিন বিল্ডিং এর সব দরজা তালা মারে। এখন সেও রাত বারোটার সময় এসেছিল প্রায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি যেটা নিয়ে ভয় পেয়েছিলাম সেটা হচ্ছে লোকটার সাথে যখন আমার ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল তখন প্রায় রাত নয়টা কি সাড়ে নয়টার মতো বাজে। আমি কাজ শেষ করে চলেই যাব, সেই সময়ের মধ্যে লোকটা এসেছিল এবং এই ঘটনাটা ঘটেছিল। আর আমার মনে হচ্ছিল লোকটা ছিল প্রায় তিন চার মিনিটের মতো, অথচ দারোয়ান এসছে বারোটা বিশের দিকে। সে এসে দেখে আমি চোখ উল্টে দাঁড়িয়ে আছি এবং দারোয়ান আমাকে ডাক দেয় এবং ধরার সাথে সাথে আমি নিচে পড়ে যাই। আমার কাছে মনে হয়েছিল ঘটনাটা দুই তিন মিনিটের মতো, অথচ নয়টা থেকে বারোটা পর্যন্ত তিন ঘন্টা সময় কেটে গিয়েছিল। আমি সেভাবেই দাঁড়িয়েছিলাম এবং আরো দুই ঘন্টা অজ্ঞান ছিলাম। পরে সিকিউরিটি বলেছিল, স্যার আমি যখন আপনাকে ধরে নিচে নামাচ্ছি তখন আপনার ওজন এত বেশি ছিল যে আপনাকে আমি নিচে নামানোর সময় আমার তিনজনকে ডাকতে হয়েছে। পরে এক অ্যাডমিন ভাই সহ কলিগ সহ সেদিন রাতেই আমাকে গাড়িতে করে ঢাকায় আপুর বাসায় পৌঁছে দেয়া হয়। শরীরে তখন ১০৪ ডিগ্রি জ্বর। এর চার পাঁচ দিন পর ছুটি কাটিয়ে আমি রিজাইন দেই এবং চাকরি ছেড়ে দেই। এটি ছিল আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি কেমন হল জানাবেন? দুঃখিত, আমি গুছিয়ে লিখতে পারিনি। আশা করি ঘটনাটা আপনি শেয়ার করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব।
কি রে ভাই, চলুন, ফার্স্ট পার্টি কি ছিল
না পারিয়ে,
কখন গেল?
ভাইরার চেহারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
শুক্রবারের পরে আরও একদিন যাদের ইচ্ছে করে ভয় যাচ্ছে হারিয়ে যেতে তাদের জন্যই এই বিশেষ আয়োজন। কথা না বাড়িয়ে চলুন চলে যাই নতুন একটা ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ক্লাস সেভেন থেকে আপনার কণ্ঠ শুনলেই ভয় আর আনন্দ একসাথে অনুভব করতে পারতাম। বাজারে তখন ৫০-৬০ টাকার ছোট এফএম রেডিও কিনতে পাওয়া যেত। রেডিওর অ্যান্টেনার সাথে একটা তার বেঁধে জানালার সাথে বেঁধে দিলে শোনা যেত। আমিও তাই করতাম। নতুন করে আপনাকে ভূত ডট কমে পেয়ে অনেক ভালো লাগছে। দোয়া করি এভাবেই এগিয়ে যাবেন। আজ আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করতেই ভূত ডট কমে ইমেইল করা। এই প্রথমবার আমি কোনো ঘটনা প্রকাশ করছি, গুছিয়ে লিখতে না পারার কারণে বানানে ভুল হলে ক্ষমা করবেন। এবার আসি আসল ঘটনায়। আমি তামজিৎ, বর্তমানে সাভারে থাকি। বাবা মায়ের তিন সন্তানের মধ্যে আমি মেঝো। আমার কোনো বোন নেই। মধ্যবিত্ত পরিবারের হওয়াতে ক্লাস টেন থেকে চেষ্টা করতে থাকি নিজের হাত খরচের টাকা নিজেই ম্যানেজ করব। তাই এলাকার এক বড় ভাইয়ের ব্যবসায় সময় দিতাম। মাস শেষে উনি আমাকে যা দিতেন তা দিয়ে দিব্যে আমার হাত খরচ চলে যেত। ঘটনার শুরু আজ থেকে 8 বছর আগে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর আমি তখন একটি হাসপাতালের নিউরো আইসিইউতে পেশেন্ট কেয়ার হিসেবে পার্ট টাইম জব করতাম। সপ্তাহে 2 দিন নাইট ডিউটি থাকত। তো একদিন নাইট ডিউটিতে রাত 1:15 নাগাদ একজন রোগী আসেন, খুবই গুরুতর অবস্থা। মানিকগঞ্জ রোডে বাস অ্যাক্সিডেন্ট হয়, সেখান থেকেই তাকে পরিবারের লোকজন নিয়ে আসেন। রোগী 30 বছর বয়সের একজন মহিলা ছিলেন। অ্যাক্সিডেন্টে তার পায়ের কোড়ালি ছিঁড়ে গিয়েছিল আর মাথার হাড় ভেঙে গিয়েছিল। সাথে সাথে তাকে ভেন্টিলেশনে দেয়া হয়, তারপর সিটি স্ক্যান করিয়ে অপারেশনের জন্য তাকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে। অপারেশন শেষ হয় ভোর 4:30। সকালে রোগীকে দেখতে আসেন ডাক্তার। অবস্থা আরো খারাপের দিকে, কারণ রোগীর ব্রেইনে অনেক বেশি রক্তক্ষরণ হয়েছিল। ডাক্তারকে রোগীর পরিবারের একজন আলাদাভাবে তার চেম্বারে ডেকে নিয়ে গেল। আমি তখন বুঝলাম রোগীর বাঁচার সম্ভাবনা অনেক কম। আমি হুট করে খেয়াল করলাম রোগী হাত দিয়ে বারবার কাউকে ডাকছে। আমি সাথে সাথে তার কাছে যাই। চোখ ফুলে আছে তার। আমি তার হাত ধরতেই সে অনেক শক্ত করে আমার হাত ধরেছিল। রোগীর চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়ছিল। বুঝতে পারছিলাম তার অনেক কষ্ট হচ্ছে। পরক্ষণেই সে কাঁপতে থাকে। আমার হাত আরো জোরে চেপে ধরেছিল। আমি ব্যথা পাচ্ছিলাম কিন্তু ছাড়িয়ে নিচ্ছিলাম না। ডাক্তার এসে রোগীর ভেন্টিলেশন মেশিনের দিকে তাকিয়ে যেন বুঝতে পারলেন আর কিছু করার নেই। ঠিক 20 সেকেন্ডের মধ্যেই রোগীর কাঁপতে থাকা শরীর থেমে যায়। না ফেরার দেশে চলে গেছেন উনি। আমার হাতটা শক্ত করে ঠিক ধরেই আছেন। আমি এবার ছাড়ানোর চেষ্টা করলাম। অনেক শক্তভাবে চেপে ধরেছিলেন, কোনোভাবে হাত ছাড়িয়ে নিলাম। বাড়ির রোগীর পরিবারের কান্নার আওয়াজে হাসপাতালটা যেন ফেটে যাচ্ছে। আমার অনেক কষ্ট হচ্ছিল সেদিন, কারণ এমন এক্সপিরিয়েন্স আমার আগে কখনো হয়নি। সেদিন সকালে আমার শিফট শেষ হয়ে যাওয়ার পর আমি বাসায় আসি। বাসায় এসে গোসল করি, নাস্তা করি, তারপর ঘুমিয়ে পড়ি। দুপুর 3টায় ঘুম ভাঙে। সেদিন সন্ধ্যায় আমার হঠাৎ করে অনেক জ্বর আসে। তাই হাসপাতালে ফোন করে বলে দেই আজ রাতে আমি ডিউটিতে আসতে পারব না। আমি আর আমার ছোট ভাই একসাথে থাকতাম, আব্বু আম্মু আলাদা রুমে আর বড় ভাই আলাদা রুমে। সেদিন ছোট ভাই বাসায় ছিল না, মিরপুরে নানুর বাসায় গিয়েছিল। আমি একাই ছিলাম রুমে। দিনে অনেক ঘুমিয়েছিলাম বলে রাতে ঘুম আসছিল না। বারবার সেই রোগীর চেহারাটা চোখের সামনে ভেসে উঠছিল। আমি রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। ঘুম না আসার কারণে এপাশ ওপাশ করতে থাকি। হঠাৎ মনে হল কেউ আমার রুমে এসেছে। আমি অসুস্থ হলে আম্মু রাতে কিছুক্ষণ পরপর আমাকে দেখতে আসেন। আমি ভেবেছিলাম হয়তো আম্মু। এপাশ ফিরতেই এমন কিছু দেখলাম যা দেখে আমার শরীরের সব রক্ত হিম হয়ে গেল। আমার গলা থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। অনেক জোরে চিৎকার করেও আমার নিজের গলার শব্দ আমি নিজেই শুনতে পাচ্ছিলাম না। আমি দেখছিলাম একজন কালো শাড়ি পরা কেউ আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার চুলগুলো অগোছালো। পেছন ফেরা অবস্থাতেই সেই জিনিসটা আমার ঘরের ভেতরে আস্তে আস্তে হেঁটে আসছিল, আর আমার ঘরটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছিল। জিনিসটা যতই আমার কাছে আসছিল আমার দম বন্ধ হয়ে আসছিল। তারপর আমার আর কিছু মনে নেই। সকাল হয়ে গেছে। আম্মু আব্বু ভাইয়া সবাই আমার পাশে বসে আছে। আম্মুকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, সবাই এইভাবে আমার পাশে বসে আছে কেন? আম্মু আমাকে বকছে, বলছে তোর জ্বর, শরীর খারাপ, ওয়াশরুমে যাবি আমাকে ডাকলেই পারতি। আমি নাকি বাথরুমের দরজার সামনে অজ্ঞান হয়ে পড়েছিলাম, কিন্তু আমার যতটুকু মনে আছে আমি তো ঘরেই ছিলাম, সে অবয়বটার কথা মনে পড়ল এবং আমি কাউকে কিছু বললাম না। সেদিন আমার ডে অফ ছিল। দুপুরে আমার জ্বর চলে যাচ্ছিল, ঘামছিলাম কিছুক্ষণ পরপর। আমার খুব গোসল করতে ইচ্ছা করছিল। আম্মু বলল জ্বর মাত্র কমতে শুরু করেছে, এখনই গোসল না করতে। আম্মুর কথায় তখন আর গোসল করিনি। সন্ধ্যার কিছুক্ষণ পরে গোসলে যাই। ট্যাপ ছাড়তেই শরীরে কেমন যেন একটা ঝিমঝিম অনুভূতি হয়। চোখেও কম দেখছিলাম, মনে হচ্ছিল আমি পড়ে যাচ্ছি, আশেপাশের সব কিছু ঘুরছে। কি হচ্ছে বোঝার আগে আমার মনে হল আমি নিচে ফ্লোরে পড়ে গেলাম। আম্মুর শব্দ পেয়ে দৌড়ে আসে। ওয়াশরুমের দরজা যেহেতু আটকানো ছিল, কোনোভাবে ফ্লোর থেকে উঠে দরজা খুলে দেওয়ার পর আমি আর কিছু বলতে পারিনি, মানে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। অনেক চেষ্টা করে আম্মু আর ভাইয়া সেদিন আমার জ্ঞান ফেরান। আমার পেটে তিনটা আঁচড়ের দাগ এবং সেটা আম্মু দেখতে পায়। আম্মু আব্বু ভাইয়া এই দাগ দেখে অনেক ভয় পেয়ে যায়, আমিও ভয় পেয়েছিলাম। নিজের শরীরে এমন দাগ দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে করে তার হাতের নখ দিয়ে আমাকে আঁচড় দিয়েছে। প্রমাণ হিসেবে ইমেইলে আমি দুইটা ছবি দিয়েছি, আজকেই তুলেছি। পাঁচ বছরে অনেক মিশে গেছে, তবুও দাগ তিনটা দেখলে বুঝতে পারবেন কতটা গভীর ছিল সেই আঁচড়ের দাগ। আমি তাদের সবকিছু খুলে বলি, হাসপাতালের ঘটনা থেকে শুরু করে সেই অবয়বের কথা। আব্বু আমাকে সেদিন রাতেই এলাকার একজন হুজুরের কাছে নিয়ে যান, ওনাকে সবকিছু খুলে বলি। উনি মাদ্রাসার প্রিন্সিপাল হওয়াতে আমাকে সোজা মাদ্রাসায় নিয়ে যান, সাথে আমার আব্বু ছিলেন। তারপর তিনি আমাকে এক গ্লাস পানিতে দোয়া পড়ে সেই পানিটা খেতে বলেন। তারপর কাকে যেন ফোন দিয়ে রুমে আসতে বললেন। কিছুক্ষণ পর একজন ভদ্রলোক রুমে আসে। হুজুর বললেন, চিন্তা করো না, উনি তোমাকে সুস্থ করে দেবেন। সেই লোকটা হুজুরের মাদ্রাসার সিনিয়র ছাত্র ছিল, তার শরীরে নাকি জিন হাজির হয়। সেই লোকটা আমার নাম জিজ্ঞেস করে তারপর রুমের লাইট অফ করতে বললেন। হুজুর রুমের লাইট অফ করে দিলেন। আমার খুব ভয় হচ্ছিল, হঠাৎ সেই লোকটা কথা বলতে শুরু করে, কিন্তু তার ভয়েসটা আগের মতো ছিল না। জিন বলতে শুরু করে, আমি হাসপাতালের পেছনের জঙ্গলে থাকি, অনেকেই থাকি সেখানে। সেদিন রাতে ও জানলা দিয়ে গরম পানি ফেলেছিল, যা আমার এবং আমার পরিবারের সদস্যর গায়ে লাগে, তাই আমি ওকে ধরেছি। আমি সেদিন সন্ধ্যায় এক রোগীর জন্য স্যুপ বানিয়েছিলাম, অবশিষ্ট পানিগুলো জানলা দিয়ে জঙ্গলে ফেলে দিয়েছিলাম। সেদিন রাতে যে অবয়ব দেখেছিলাম সেটা ছিল একটা দুষ্টু জিন। এরা নাকি মানুষকে ভয় দেখায়, ক্ষতি করতে চায়। এই জিনটি তেমন কোনো শক্তিশালী জিন ছিল না। হুজুর জিনকে বলে, এই ছেলেটা না জেনে তোমার উপরে পানি ফেলেছে, ওকে ছেড়ে দাও, নইলে আমি তোমাকে বন্দী রাখব। জিনটি চলে যায়। এরপর হুজুর আমাকে একটা বোতলে পানি ভরে সেটা পড়ে দেন, আমাকে কিছু আমলও শিখিয়ে দেন। আমলগুলো ঠিকভাবে পালন করলে জিন আমার কাছে নাকি আর আসতে পারবে না। হুজুরের শিখিয়ে দেয়া আমলগুলো আমি ঠিকঠাক মতো পালন করার পর আপনার কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনা। আশা করি ঘটনাটি আপনি পড়ে শোনাবেন, কারণ আপনার কণ্ঠে ঘটনাগুলো যেন অন্যরকম ভালো লাগে। আল্লাহ হাফেজ। সুস্থ থাকবেন, ভালোর দলে থাকবেন। তো এই ছিল ঘটনা। আশা করছি যারা শুনলেন তাদের ভালো লেগেছে। আমরা আজকের মতো বিদায় নেব, ফিরে আসবো আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন, ভালো দলে আছেন। আমি রিপন লালমনিয়ার থেকে। আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, এই ঘটনাটা আমাকে একজন শেয়ার করেছেন। তিনি তার গ্রামের নাম এবং সবকিছু আমাকে জানিয়েছেন। আমি চেষ্টা করব ভিডিওটা আপনাকে পাঠানোর সময় সমস্ত কিছু ডিটেলস দেওয়ার। তো যেহেতু তার পরিচয় তিনি হাইড করতে বলেছেন, এই জন্য আমি তার পরিচয়টা আপনাকে জানালাম না। তো তিনি আমাকে যেভাবে ঘটনাটা শেয়ার করেছিলেন, আমি চেষ্টা করব আপনাদের মাঝে সেভাবে ঘটনাটা বলার। সে সময় ছিল নিজুম রাত, চারিদিকে ঝিঝি পোকার ডাক আর দূরে কোথাও শেয়ালের শব্দ, হুয়া হুয়া যে শব্দগুলো সেগুলো শোনা যাচ্ছিল। বাংলার মেঠোপথ ধরে হাঁটলে এখনো এমন কিছু গ্রাম পাওয়া যায় সেখানে সময় যেন থমকে যায়। এমন একটি গ্রাম, নাম হচ্ছে নিশিতপুর। এই গ্রামের একদম শেষ মাথায় যেখানে একটি বিশাল দিঘি এবং একটা পুরনো শ্মশানঘাট আছে, সেখানেই দাঁড়িয়ে আছে রায় চৌধুরীর সেই অভিশপ্ত জমিদার বাড়ি। আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা হচ্ছে সেই অভিশপ্ত রায় চৌধুরীর জমিদার বাড়িকে কেন্দ্র করে। তো সময়টা ছিল আজ থেকে প্রায় 80 বছর আগে, অনেক পুরনো সময়ের ঘটনা। তখন আসলে এখনো এই এখনকার মতো বাংলাদেশ ভারত পাকিস্তান যেরকম তখনও দেশ ভাগ হয়নি। তো এই বাড়ির এই জমিদারগুলির শেষ জমিদার ছিলেন হচ্ছে অবিনাশ রায়। লোকমুখে শোনা যায় তিনি ছিলেন প্রচন্ড জেদি এবং কিছুটা তান্ত্রিক বিদ্যায় পারদর্শী। তার এক পরমা সুন্দরী মেয়ে ছিল, তার নাম হচ্ছে মৃণয়ী। তো মৃণয়ীর বিয়ে দিন ঘনিয়ে আসছিল, সারা বাড়ি আলোকসজ্জায় সাজানো হয়েছিল, কিন্তু বিয়ে রাতে এক রহস্যময় অগ্নিকাণ্ডে পুরো পরিবার পুড়ে ছাই হয়ে যায়। আশ্চর্যজনক ভাবে দাউ দাউ করে আগুন জ্বললেও মৃণয়ী যে ঘরে শুয়েছিল সেই ঘরটা একদম অক্ষত ছিল, কিন্তু পরের দিন সকালে তাকে সেখানে পাওয়া যায়নি। মানুষ বলে সে নাকি আগুনের শিখার সাথে মিশে গিয়েছিল। মানুষকে বলার কারণ হচ্ছে যখন মানুষরা তার সেই জমিদার বাড়িতে দেখতে আসে, দেখেছে সমস্ত বাড়িটা পুড়ে গেছে, শুধুমাত্র মৃণয়ীর যে রুমটা, যে রুমে মৃণয়ী থাকতো সেই রুমটাতে কোনো কিছুই পোড়া যায়নি, সেই রুমটা ছিল অক্ষত। কিন্তু তারপরও সেই বাড়িতে সেই জমিদারের মেয়েটাকে পাওয়া যায়নি। তো সেই ঘটনার পর থেকে বাড়িটা পরিত্যক্ত, গ্রামের কেউ সন্ধ্যার পর ওই দিঘির পাড়ে দিয়ে হাঁটে না বা ওই জমিদার বাড়ির সামনে যায় না। তো একসময় শহরের তিন বন্ধু যে আমাকে ঘটনাটা পাঠিয়েছে, এখানে আমি যে নামগুলো ব্যবহার করেছি সব ছদ্মনাম, তো তিন বন্ধু সোহেল, রাহাত এবং আরিয়ান সিদ্ধান্ত নিল তারা এই জমিদার বাড়িতে এক রাত কাটাবে। তাদের উদ্দেশ্য ছিল তারা এখানকার ভৌতিক যে মানুষের মুখে মুখে যে প্রচলিত কথাগুলো সেগুলো প্রমাণ করবে এবং গ্রামবাসীকে জানাবে যে এখানে আসলে ভূত বলতে কিছুই নেই। তো তারা একদিন সময় মতো করে তা চলে গেল সেই জমিদার বাড়ি, এবং যখন রাত 10টা বাজে তখন তারা জমিদার বাড়ির সদর দরজার সামনে দাঁড়ালো। মরিচে ধরা বিশাল গেটটা ঠেলতেই এক বিকট শব্দ হলো, যেন বহু বছর ধরে কেউ এই প্রবাসে প্রসাদে নীরবতা ভাঙল। ভেতরে ঢোকার সাথে সাথে একটা অদ্ভুত ঠান্ডা বাতাস তাদের গায়ের উপর দিয়ে বয়ে গেল। তো তারা পর্যবেক্ষণ করলো চতুর্পাশে, দেখলো যে না, কোনো কিছুই ভৌতিক বলতে এরকম কিছু নেই, সবকিছু ঠিকঠাক। তো তারা ধীরে ধীরে তারা উপরে চলে গেল এবং তারা ড্রয়িং রুমে, বিশেষ করে সেই প্রসাদের যে ড্রয়িং রুমের মহলের ভিতরে ঢুকলো এবং দেয়াল থেকে তারা দেখলো যে পলেস্টার যেগুলো হলো রুম রং বা চুন যেগুলো আছে এগুলো দেখা যায় যে অনেক খসে পড়ার মতো, দেখলেই বোঝা যায় যে এটা অনেক পরিত্যক্ত একটা বাড়ি। তো এখানে রাহাত তো সেই ওয়াল গুলো নিয়ে নাড়াচাড়া করতেছিল এবং অপরদিকে তার দুই বন্ধু তাকে দেখে মানে হাসতেছে, তারা ভাবতেছে হয়তো তারা এটা তার বন্ধু ভয় পেয়েছে। তো রাত যখন 12টা বাজে সেই সময় বাড়িটির চেহারাটা হঠাৎ করে মনে হয় বদলে গেল, কারণ হঠাৎ করে তারা দোতলা থেকে একটা হাসির শব্দ পেল এবং সেই সাথে তারা প্রথমত ভাবলো যে এটা মনে হয় কোনো মানে শিশুর হাসি, কিন্তু এটা শিশুর হাসি নয়, এটা মোটামুটি একজন বৃদ্ধ মহিলা হাসলে যেরকম শব্দ শোনা যায় ওই রকম হাসি। এটা শুনে তো তিনজনের শরীরের গা যেন লোমগুলো দাঁড়িয়ে গেল, তারা মোটামুটি একটু ভয় পেল এবং তাদের সাথে টর্চ লাইট ছিল এবং তারা টর্চ লাইট দিয়ে দেখার চেষ্টা করলো যে আসলে কে হাসতেছে, কিন্তু তারা খুঁজে পেল না। তো আরিয়ান চিৎকার করে বলল, রাহাত নড়িস না, তোর ঠিক পিছনে কেউ দাঁড়িয়ে আছে। রাহাত পিছনে ফিরতে দেখলো আগুনের মতো লাল চোখ নিয়ে এক বিভৎসময় ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, তার মুখটা অর্ধেক পোড়া, যেন কোনো অগ্নিকাণ্ডে ঝলসে গেছে। মূর্তিটা হাত বাড়িয়ে রাহাতের গলা চেপে ধরলো। সোহেল আর আরিয়ান ধাক্কা দিয়ে দরজা খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু দরজা লোহার মতো শক্ত হয়ে গেছে। যে দরজাটা কাঠের ছিল এবং এটা অনেক পুরাতন, যেটা পোকায় খাওয়া একটা পরিত্যক্ত দরজা, যেটা লাথি দিলে ভেঙে যাওয়ার কথা, কিন্তু এত ধাক্কাধাক্কি করার পর সেই দরজাটা কোনোভাবেই ভাঙতেছে না। এরপরে তার বন্ধু, যে বন্ধুর গলা চেপে ধরেছিল, সে মানে কোনো কথাই বলতে পারতেছে না, সে শুধু মানে সাহায্য চাচ্ছে তার বন্ধুদের কাছে। এবং পরক্ষণে দেখা যায় সেই হাতটা তার সেই বন্ধুটাকে ছেড়ে দেয় এবং তিনজনে মানে যে হাফ ছেড়ে বাঁচল। তার ঠিক কিছু সময় পরে তারা বাইরে থেকে একটা নুপুরের ঝনঝন শব্দ শুনল। এটা শুনলে তারা আবারও ভয় পেল এবং চিন্তা করলো যে এখানে আসলেই কোনো ভৌতিক ব্যাপার স্যাপার আছে, কারণ তার বন্ধুকে হঠাৎ করে একটা অবয়ব রক্ত লাল চোখ রক্তওয়ালা অবয়ব গলা একটুকে গলা চেপে ধরেছিল, এটা দেখে তো তারা এমনিতে ভয় পেয়েছে। এবং তাদের চতুর্পাশে একটা নুপুরের শব্দ শুনতে পাচ্ছে এবং এটা কিন্তু কাছাকাছি আসতেছে না। তো তারা ভয় পাচ্ছে এবং সেই সাথে তারা আগ্রহী যে আসলে নূপুরের শব্দটা কোথা থেকে আসতেছে। তো তারা যখন সেই নূপুরের শব্দটা খোঁজার চেষ্টা করলো, দেখলো যে একটা যুবতী নারী একটা জায়গায় সুন্দর অবয়ব, মানে অবয়বটা দেখা যাচ্ছিল যে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, এবং তারা সুন্দর দেখে অতটা ভয় পেল না। কিন্তু যখন তারা আরো সামনাসামনি টর্চলাইট দিয়ে দেখতে গেল, তারা এতটা ভয় পেয়ে গেল, কারণ সেই মেয়েটা সুন্দর থাকলেও তার শরীরে অনেক জায়গায় পোড়া পোড়া, এবং সেই এমন একটা রহস্যময় হাসি তাদের দিকে দেখলো, দেখালো, যেটা মানে তিনজন বন্ধুই ভয় পেয়ে গেল। এবং সেই মেয়েটা এত একটা চিৎকার দেয়, এই চিৎকারে তিন বন্ধুই তাদের জ্ঞান কোনোভাবে রাখতে পারল না এবং তারা জ্ঞান হারিয়ে ফেলল এবং তারা সবকিছুই জানে না। এবং পরের দিন যখন সকাল হলো এবং সকালে হওয়ার পর সেই জমিদার বাড়ির সামন দিয়ে কিছু মানুষ যখন যাওয়ার সময় তারা দেখে যে তাদের তিন বন্ধুকে সেই জমিদার বাড়ির সামনে পড়ে থাকতে অজ্ঞান অবস্থায়। তো পরবর্তীতে যেহেতু এলাকার মানুষ ছিল তারা, তো তাকে হলো চিনে যে এরা তিনজনকে তারা চিনে, এবং পরবর্তীতে তাদের বাবা মাকে খবর দেওয়া হয় এবং তারা এসে এবং তাদের তিনজনকে জ্ঞানে ফিরে নিয়ে আসা হয়, অজ্ঞান থেকে জ্ঞানে ফিরে নিয়ে আসার পর বাড়ি নিয়ে যাওয়া হয়। এবং তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় তখন তারা বলে যে এরকম রাতে তারা একটা প্রথম বৃদ্ধ মহিলা এবং তারপরে একটা একটা সুন্দর একটা মেয়েকে তারা দেখেছিল। এবং পরবর্তীতে তারা জানতে পারে যে এই জমিদার বাড়িতে সেই সময় যে মিনুই মেয়ে ছিল এবং তার মা ছিল, এই দুজন নাকি অক্ষত ছিল এবং তারপরে কিভাবে পুড়ে যায় এবং তারপর থেকে নিখোঁজ ছিল, এবং তারা নাকি এইদিকে যদি এই জমিদার বাড়িতে কেউ কখনো আশ্রয় বা অবস্থান নেয় তাদেরকে নাকি ভয় দেখায়। এটা সে অনেক আগে থেকে চলে আসতেছে, এখন পর্যন্ত যারা এখানে অবস্থান নেয় তাদেরকে ভয় দেখায়। তো এটাই ছিল ঘটনা আমাকে যিনি পাঠিয়েছেন, আমার কাছে ঘটনাটা ভালো লেগেছিল যার কারণে আপনাদের কাছে শেয়ার করা। আমি জানি না ঘটনাটা আপনাদের মাঝে কতটুকু গুছিয়ে বলতে পেরেছি, ভুল ত্রুটিগুলো আমার সঙ্গে দৃষ্টিতে দেখবেন। তো রাসেল ভাই, যদি গল্পটা ঘটনাটা পছন্দ হয় তাহলে আপনার চ্যানেলে শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।
আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব।
কি রে ভাই, চলুন ফার্স্ট পার্টি কি ছিল
না পারিয়ে
কখন গেল?
ভাইরা চেহারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আজকে চমৎকার একটা এপিসোড গেল, ছোট্ট একটা এপিসোড, এবং লাস্টের যে অডিও ক্লিপটি ছিল দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ মি, এবং এতক্ষণ পর্যন্ত এটা শুনলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি একজন পুলিশ সদস্য, আমি দিনাজপুর জেলার হিলি হাকিমপুর থানার ব্যারাকের কম্বলের ভেতর থেকে শুনছি। আমাদেরকে লিখেছেন ডিটেকটিভ অনিম। ওকে, আমাদের থ্যাংক ইউ সো মাচ। এমডি নাবিল আমাদের সঙ্গে আছেন গোপালগঞ্জ থেকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নাইম ময়মনসিং থেকে, আমাদের সঙ্গে নাইস অনেকে আজকে প্রশংসা করছেন। ওকে, মাহদি হাসান আমাদের সাথে আছেন বগুড়া থেকে, আছেন আমাদের সঙ্গে, নাম লেখেন নি পড়তে পারলাম না। সাব্বির আমাদের সাথে আছেন নরসিংদী থেকে, আলমগীর সিরাজগঞ্জ থেকে, এখন কাতার প্রবাসী। আলামিন আছেন ওমান থেকে, আমাদের সঙ্গে আছেন ঢাকা থেকে। আজকে আসলে বেশিরভাগই মিডল ইস্ট থেকে সবাই শুনছেন, কারণ মিডল ইস্টে সম্ভবত আজকে ছুটির দিন, রাইট? সো একটু আগে আগেই সবাই শুনতে পারছেন এবং উপভোগ করতে পারছেন। পারভেজ অমর একুশে হল থেকে, ওকে, আমাদের সঙ্গে আছেন পাবনা থেকে হুসাইন, আমাদের সঙ্গে আছেন রাজশাহী থেকে, শুনছেন নাম পড়তে পারলাম না, পুরান ঢাকা থেকে আছেন নাহিদ ভাই, নারায়ণগঞ্জ থেকে ইমন, আমাদের সঙ্গে আছেন আমি গালিব, আলমগীর সিরাজগঞ্জ এখন কাতার প্রবাসী, টাঙ্গাইল থেকে নাম লেখেননি, নিবির আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও চট্টগ্রাম থেকে ঋতু, আসিফ আছেন আমাদের সঙ্গে কেরানীগঞ্জ ঢাকা থেকে, শুনছেন কে নাম লেখেননি, হাবিব মোহাম্মদপুর থেকে শুনছেন, রাকিব মগবাজার থেকে শুনছেন, বাংলা বান্ধা থেকে অনেক দূর থেকে শুনছেন, এম ডি আসিফ, থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সঙ্গে আসছেন। এবং বাংলা বান্ধায় আমার ধারণা যে এখন অনেক ঠান্ডা, আমি কি ঠিক বললাম? কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমার মনে হয় যে বাংলাদেশের পুরো ঠান্ডা যেরকম, একটু উত্তর অঞ্চলের ঠান্ডাটা একটু অন্যরকম। সো আপনারা যারা এখনো পর্যন্ত কমেন্ট করেননি, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন, তারা কমেন্ট করবেন এবং অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মন্তব্য। আমরা আজকের মতো বিদায় নেব, ফিরে আসবো আবার। তবে তার যাওয়ার আগে বলে যাই যে আপনারা যদি ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.bhoot@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটা বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে আবারও আগামী মঙ্গলবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.কম এ সাথে থাকুন। আল্লাহ হাফেজ।